www.amaislam.com.
ماہ رمضان آیا, ماہ رمضان آیا, ماہ رمضان آیا, ماہ رمضان آیا.
شور مگنوں سن کر تجھ تک میں دبا آیا, شور مگنوں سن کر تجھ تک میں دبا آیا.
ساقی میں تیرے صدقے, ساقی میں تیرے صدقے, میں تیرا رمضان آیا.
রসুল পাকের উসিলায় আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি. কিন্তু এই মাহে রমজানকে যতটুকু সম্মান করা, শ্রদ্ধা করা, মূল্যায়ন করা, এই মাহে রমজানকে মূল্যায়ন করে যতটুকু ইবাদত রিয়াজত করা আমাদের উচিত ছিল, আমার মনে হয় আমরা একশো ভাগের পাঁচ ভাগও আমরা সে ইবাদত করতেছি না. মাহে রমজান, রমজান মাস কেমন মাস? প্রত্যেক মাস আল্লাহ সৃষ্টি করেছেন. মুহররম, সাফার, রবিউল আব্বাল, রবিউল আখার, জামাদিল আব্বাল, জামাদিল আখার, এইভাবে জিলহাস পর্যন্ত যে বারো মাস, বারো চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন. এক এক চাঁদের উপর আল্লাহ নিজে এক এক চাঁদের গুরুত্ব দিয়েছেন, যাতে আমরা ওই চাঁদের মধ্যে ইবাদত রিয়াজত করে যেন আমরা সে নিয়ামত যেন আমরা অর্জন করতে পারি. আমি কোরআন হাদিসের আলোকে অল্প আলোচনা করব, করার চেষ্টা করব. প্রথম নম্বর, রমজান মাস কেমন মাস? মহান রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি ইরশাদ করেছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস. আল্লাহ বলেন রমজানের চাঁদ, রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির হিদায়তের জন্য. সুবহানাল্লাহ,
রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হিদায়তের জন্য. এতটুকু বলবো, আয়াত আরো অনেক রয়ে গেছে. মহান আল্লাহ পবিত্র রমজান শরীফের গুরুত্ব এভাবেই বর্ণনা দিচ্ছেন যে দেখো রমজান মাস এটা এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য. মহান রব্বুল আলামিনের আসমানে যতগুলো কিতাব রয়েছে, নির্ভুল, নির্বেজাল, নিষ্কলুষ, নিষ্কলঙ্ক যে আসমানি কিতাব রয়েছে, আসমানি কিতাবগুলোর মধ্যে কোরআন পাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ. আমার রসুল পাক যেমনি ভাবে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তেমনি ভাবে কোরআন মজিদ আসমানি কিতাবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ. আর যেমনি ভাবে আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ, যেমনি ভাবে আসমানি কিতাবের মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ, তেমনি ভাবে অন্যান্য আম্বিয়া ইকরামদের আম্বিয়া ইকরামের উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। আল্লাহর কোরআন একটা মস্তা জেনে রাখবেন বাবা,
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সব কিছু কুল্লু মান আলাইহা, এই জমিনের মধ্যে যারা আছে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না, ফানা হবে না, একমাত্র মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর সব কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। তবে একটা মশলা জেনে রাখবেন, আল্লাহ কোরআন হচ্ছে এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কালাম। যেমনি ভাবে আল্লাহ ধ্বংস হবে না, যেমনি ভাবে আল্লাহ ধ্বংস হবে না, ফানা হবে না, ধ্বংস হবে না, যেমনিভাবে আল্লাহ স্থায়ী হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী হাইয়ুন কাইয়ুম, আল্লাহ ধ্বংস হবে না, ফানা হবে না, ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যত বই পুস্তক লিখা হয়েছে, যত বই পুস্তক আধুনিক বিশ্বে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, এ জাতীয় কেমত পর্যন্ত যত বই পুস্তক লেখা হবে হয়েছে সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ ধ্বংস হবে না, যেহেতু আল্লাহ ধ্বংস হবে না সেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালামও ধ্বংস হবে না। যেমনি ভাবে আল্লাহ স্থায়ী তেমনি ভাবে আল্লাহর কালামও স্থায়ী। হ্যাঁ, কাগজ থেকে সৃষ্টি, কাগজ তো নষ্ট হয়ে যাবে, কাগজের নাম তো কোরআন শরীফ না। কাগজের মধ্যে লেখা হয়েছে আমাদেরকে বুঝাবার জন্য, কাগজ তো সৃষ্টি এটা নষ্ট হয়ে যাবে। মেন কালামে নাফাসি, যেটা মেন আল্লাহর কথা, এগুলা কোনদিন কি হবে না, ধ্বংস হবে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না।
বিসমিল্লাহির রহমানির রহিম, বল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিন মাহফুজ।
আল্লাহ বলেন এগুলো তো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। এই কালামগুলো কোথায় রাখছেন জানেন? যদি আজকে আপনাদের তাসবিবির জামে মসজিদের থাকের মধ্যে কোরআনের বলিয়াম আছে, কিন্তু ভেজান এটা তো বাংলাদেশের কিতাব না, এটা পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, জার্মান, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, পৃথিবীর কোথাকার কোন কিতাব না, বই না বাবা, এটা স্বয়ং রব্বুল আলমিনের কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। দাম কত?
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا
আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ, একটা অক্ষর তিলাওয়াত করবে, পড়বে, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর, একটা শব্দ তিলাওয়াত করবে, আমার আল্লাহ একটা শব্দের তিলাওয়াতের বিনিময়ে দশটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বেশি না, একজন পুরুষ কিংবা একজন নারী পড়ল আলিফ লাম মিম, সূরা বাকারা শুরুতে আছে না আলিফ লাম মিম, একবারে পড়তে সহজ, অত অনেক মানুষ ধারণা করবে আলিফ লাম মিম তিনটাই মিলে একটা। আমার নবী বলেন তিনটাই বলে একটা না, বল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। যে পুরুষ এবং যে নারী আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করল আমার নবীর হাদিস পাক মোতাবেক, আল্লাহ তাকে 30টা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এমন মহাগ্রন্থ পবিত্র কোরআন মজিদ, আল্লাহ যে কোরআন মজিদকে লৌহে মাহফুজের মধ্যে, যেটা সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন, ওই কোরআন বাবা আমাদের দেশে কিভাবে আসলো, আমরা কিভাবে আল্লাহ কোরআন পেলাম। আমার আল্লাহ পবিত্র মাহে রমজানের গুরুত্বটা বুঝাচ্ছেন এভাবে যে রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। মানুষের ব্রেনে প্রশ্ন আসবে কোরআন কোথায় ছিল, কোথায় নাজিল হয়েছে, কিভাবে নাজিল হল। আমার হেরা কোরআন পাক ছিল কোথায়, লাওহে মাহফুজে। এই যে রমজানে কোরআন নাজিল করা হয়েছে, যে কোথায় নাজিল করা হয়েছে। আমার হেরা কোরআন ছিল লাওহে মাহফুজে, লাওহে মাহফুজ থেকে একসাথে 30 বার কোরআন মজিদ আল্লাহ নাজিল করেছেন এই রমজান শরীফ রমজান মাসে। কোথায় নাজিল করেছেন, ছিল লোহে মাহফুজের মধ্যে, আর নাজিল করেছেন এই দুনিয়ার উপর যে একটা আসমান আছে যাকে সামায়ে দুনিয়া বলা হয়। আপনার কি ভালো করে মনোযোগ সহকারে শুনছেন, এই জমিনের উপর যে একটা আসমান আছে এটাকে সামায়ে দুনিয়া বলা হয়, দুনিয়ার আসমান বলা হয়। এই আসমানের উপর মহান রব্বুল আলমিনের একটা ঘর আছে, যেই ঘরের নাম বাইতুল ইজ্জত। কি বললাম, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল ইজ্জত। আর ওই লোহে মাহফুজ থেকে 30 পারা কোরআন মজিদ একসাথে আল্লাহ নাজল করেছেন এই পবিত্র রমজান শরীফে। কোথায়, ওই বাইতুল ইজ্জতে। আর আমার রসুলের কাছে, আল্লাহু আকবার কবীরা, আমার রসুলের কাছে ওই বাইতুল ইজ্জত থেকে রসুল পাকের কাছে জিব্রিল ইসলামের মাধ্যমে একসাথে 30 পারা কোরআন আমার নবীর কাছে আসেন নাই। রসুল পাকের কাছে জিব্রিলের মাধ্যমে 30 পারা কোরআন আসছেন, এক সুরা, দুই সুরা, পাঁচ আয়াত, দশ আয়াত, এভাবে করে যখন যথাটুকু প্রয়োজন। রসুল পাক নবুয়ত প্রকাশের 3 বছর ওহি বন্ধ ছিল, তাহলে 23 বছর থেকে 3 বছর যদি বিয়োগ দেওয়া হয় আর থাকবে কত, আর থাকবে 20। মূলত কোরআন মজিদ বাইতুল ইজ্জত থেকে রসুল পাকের কাছে আল্লাহ নাজিল করেছেন জিব্রিলের মাধ্যমে 20 বছরে। কিন্তু আমার মায়েরা লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন একসাথে সামায়ে দুনিয়ায় বাইতুল ইজ্জতের মধ্যে যেমনি ভাবে আল্লাহ মাহে রমজানের মধ্যে নাজিল করেছেন, ঠিক তেমনি ভাবে বাইতুল ইজ্জত থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাকের 5টি আয়াত, প্রথম 5টি আয়াত নবীর কাছে অবতীর্ণ করেছেন, সেটাও রমজান মাসে। সুবহানাল্লাহ। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে আমার নবীর উপর ওহী আসতেছিলেন, জিব্রিলের মাধ্যমে ওহী আসে নাই। আমার নবীর কাছে প্রথম ছয় মাস ওহী এসেছেন স্বপ্নের মাধ্যমে। আলোচনা কিন্তু কঠিন। আমার নবীর কাছে প্রথম ছয় মাস ওহী এসেছিল স্বপ্ন যোগে। আর বুখারী শরীফের রেওয়ায়াত আর আফাল বুদিয়া উম্মুল মুমিনিন মা'আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের রেওয়ায়াত আফাল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুয়া সাদিকা। আমার নবীর কাছে প্রথম ওহী নাযিল হয়েছিল ভালো স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা'আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন রসুল পাকের কাছে প্রথম যে ওহী নাযিল হয়েছিল এটা কিসের মাধ্যমে? আর রুয়া সাদিকা সত্য স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে। বাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় কিংবা শয়ন কক্ষে রসুল পাক স্বপ্নের মধ্যে যা দেখতেন সূর্যের ন্যায় ঘটনাটা স্পষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। মিসলু ফালাকি সুবহ বুখারী শরীফের রাওয়ায়াত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যা দেখতেন একবারে সকালের মিসলু ফালাকি সুবহ একবারে সকালবেলা সকালবেলা যে স্পষ্ট স্পষ্ট সূর্যের মতো সকালবেলার মতো স্বপ্নটা কি হয়ে যেত? বাস্তবিক। অর্থাৎ যেটা স্বপ্ন সেটাই বাস্তব। এই জন্যে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা একটা মশলা জেনে রাখবেন যে আম্বিয়া ইকরামের স্বপ্ন এটা শরীয়তের দলিল। কথা বলেন না কেন? আম্বিয়া ইকরামের স্বপ্ন শরীয়তের দলিল। অন্য কোন মানুষের স্বপ্ন শরীয়তের দলিল হিসেবে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, কোরআন শরীফে এমন কিছু স্বপ্নের কথা আছে যেমন আজান। কথা বুঝতে পারছেন তো নাকি? আজান আছে না? আজান তো কোরআন শরীফে নেই। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিচ্ছি, আজান কি কোরআন শরীফে আছে? কেউ দেখাতে পারবে? আজান কোরআন শরীফে নেই। নামাজ ফরজ হল, রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শ চলছে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এখন নামাজের টাইম হয়েছে, এটা আমরা কিভাবে বুঝব? এক এক সাহাবা এক এক ধরনের পরামর্শ দিয়েছিলেন। কে বলছেন নামাজের টাইম হলে আমরা আগুন জ্বালিয়ে দেব? আমার রসুল এটা গ্রহণ করে নাই যে আগুন জ্বালিয়ে দেওয়া এটা অগ্নি পূজারি মানুষদের ইয়ে, অতএব এটা হবে না। আরেকজন বলে তাহলে আমরা ওই সিংহা বাজাব। রসুল পাক সেটা গ্রহণ করেন নাই। এভাবে অনেক আলোচনা হল, সিদ্ধান্ত পৌঁছে নাই, মজলিস বরখাস্ত হল, ঠিক আছে রাত চলে যাক দিনের বেলায় হবে। সবাই চলে গেলেন রাত্রিবেলায়। আল্লাহর নবীর ইজ্জুন সিয়াবা, শুধু একজন সিয়াবা নয় কয়েকজন সিয়াবা স্বপ্নে যুগে এই আজাম পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুরু থেকে শেষ পর্যন্ত আজানের ধ্বনিটা সাহাবা ইকরাম স্বপ্নে পেয়েছেন। সকালবেলায় সাহাবীরা দলে দলে নবীর কাছে আসতেছিলেন। ওই সাহাবী বলেন, হুজুর আমি স্বপ্নের মধ্যে এই ধরনের একটা আজান শুনেছি, আরেকজন বলে যে আমিও পেয়েছি, আরেকজন বলে আমিও পেয়েছি। আমার নবী শীত ঘোষণা দিলেন এটাই হবে মুসল্লিদের জন্য নামাজের আহ্বানের পদ্ধতি। তাহলে তো আপনার শিক্ষিত লোক আলোচনা কিন্তু কঠিন, আজান তো কোথায় পেয়েছে, স্বপ্নে পেয়েছে, কিন্তু এটা কিভাবে দলিল হল? যেটা দলিল হওয়ার পিছনে কারণ যেটা রসুল পাকের কি ছিল, সমর্থন ছিল, কথা বলেন না, রসুল পাকের কি ছিল, সমর্থন ছিল, এই জন্য যে স্বপ্ন এটা কি হল, দলিল হল। আমার ভাইরা কোরআনে পাঠ পড়লে দেখবেন নবীদের স্বপ্ন ওয়াহি, কারণ নবীরা স্বপ্নে যায় দেখে বাস্তব তাই, কথাটা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর রাসূল আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম উনি নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বলছে, কাকে বলছে? এতদিন পরে এক নারায়ণ বের হল, অনেক বছর পরে একটা নারায়ণ বের হল, আর নারায়ণ বাবু কোরআন শরীফের অসঙ্গতি বের করল যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলেকে কোরবানি দিয়েছেন এটা ইসমাঈল আলাইহিস সালাম নয়, এটা নাকি ইসহাক আলাইহিস সালাম, জোরে বলুন না আউযুবিল্লাহ, এটা নাকি কোরআন শরীফের অসঙ্গতি। আমি বলবো কোরআন শরীফের মধ্যে অসঙ্গতি বলতে কিছুই নাই, মূলত তার ব্রেনের অসঙ্গতি, কথাটা বুঝতেছেন? ত্রুটি কিন্তু কোরআন শরীফের না, ত্রুটি কিন্তু তার ব্রেনের। এই জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি এই নারায়ণ বাবুকে অ্যারেস্ট করে উচিত শাস্তি দেওয়া দরকার, ঠিক কিনা ভাইরা? তাকে অ্যারেস্ট করে উচিত শাস্তি দেওয়া দরকার, যাতে আর জীবনে কোনোদিন দ্বিতীয় অন্য কোন নারায়ণ যেন বের হতে না পারে, ঠিক কিনা? এটা একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র না? বলতে চেয়েছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মাযা তারা, ও আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখলাম তোমাকে, আন্নি আসবাহুকা আমি তোমাকে জবাই করে দিচ্ছি, ও আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিতে, এখন তোমার মতামত কি একটু জানতে চাই, যেমন বাবা তেমন ছেলে ইসমাঈল আলাইহিস সালাম আর ছোট্ট ছেলে হলেও, উনি কি সুন্দর উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও আমার আব্বা ও আমার মহব্বতের পিতা আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তাহলে উনি বুঝতে পেরেছেন যে ইব্রাহিমের স্বপ্ন মূলত আল্লাহর নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন বাবার স্বপ্ন মূলত আল্লাহর নির্দেশ, এই জন্য বলা হচ্ছে আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আমাকে কোরবানি দিন ইনশাআল্লাহ আমি আপত্তি করব না, আমাকে ধৈর্য ধারণকারীর মধ্যে পাবেন। এইভাবে স্বপ্নের মাধ্যমে নবীর কাছে বহি আসতেছিল, সর্বপ্রথম বাস্তব ক্ষেত্রে জিব্রাইল ইসলামের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ কোরআন শরীফের কয়েকটি আয়াত পাঠিয়েছেন। আমার রসুল হেরামে পাক থেকে কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড় যেটাকে হেরা পর্বত বলা হয়, কোন পর্বত? হেরা পর্বতের গুহায়, হেরা পর্বত পর্বতটি যার নাম জবলে নূর, যার নাম জবলে নূর। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুই তিন দিনের খানা নিয়ে আমার নবী নির্জয়ে বসে বসে আল্লাহর ইবাদত করার জন্যে ওই পর্বতের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তার একটা নমুনা আজকাল রমজান শরীফের লাস্টের দশদিন একজন না একজন ইমানদার এই মসজিদের মধ্যে এতেকাম নিতে হয় যাতে নির্জনে বসে আল্লাহর ইবাদত করা যায়। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ওই হেরা পর্বতের গুহায় গিয়ে ইবাদত করতেন। মুহাক্কিকিন একরাম প্রশ্ন করেন, মক্কার চতুর্পাশে অনেক পাহাড় আছে, নবীর নির্জনে ইবাদতের জন্য হেরা পর্বত কেন নির্বাচিত করলেন? আমার ভাইরা মুহাদ্দিস নিকাম উত্তর দিচ্ছেন, যেহেতু হেরা পর্বতের চূড়া থেকে ডাইরেক্ট আল্লাহ দরখানায় কাবা স্পষ্ট ভাবে দেখা যায়। তাহলে এক ইবাদতের মধ্যে ডবল ইবাদত, ইবাদত তো ইবাদত আছে, আর যখন আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করা হয় তাহলে এক ইবাদতের মধ্যে ডবল ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী নির্জনে বসে
আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতেছিলেন। হঠাৎ একদিন এই মাস ছিল রমজান মাস। সুবহানাল্লাহ। এই মাস ছিল রমজান মাস, দিন ছিল কিন্তু সোমবার, দিন ছিল আল্লাহর নবী,
আল্লাহর নবী দুনিয়ায় আসছেন সোমবার, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গিয়েছেন সোমবার,
আল্লাহর নবীর কাছে প্রথম মহি এসেছেন সোমবার, আল্লাহ রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন সোমবার। এই জন্য সোমবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরে এই জন্য একটা মশলা জেনে রাখবেন, আমার রসুল প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রাখতেন।
সাহাবায়ে কিরাম জানতে চেয়েছেন, সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আন সাওমিল ইসনাইন, নবীর কাছে জানতে চাওয়া হল সোমবারের রোজা সম্পর্কে। আমার নবী উত্তর দিয়েছেন, ও আমার সাহাবি, সোমবার এমন একটা দিন যে দিন আমি নবী দুনিয়ায় এসেছি।
সোমবার এমন একটা দিন যেদিন আমি দুনিয়া এসেছি, ওয়ফিহি উনজিলা আলাইয়া,
সোমবার এমন একটা দিন যে দিনের মধ্যে আমার কাছে প্রথম ওহি নাজিল হয়েছে।
আমি আপনাদেরকে আমার আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, লওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের মধ্যে 30 পারা কোরআন
একসাথে নাজিল হয়েছে, মাস ছিল রমজান। আবার বাইতুল ইজ্জত থেকে নবীর কাছে জিবরিলের মাধ্যমে ওহি আসা আরম্ভ হল, সেটাও কিন্তু রমজানে। উচ্চস্বরে বলুন না,
আমি আপনাদেরকে আসলে কি রমজান শরীফের গুরুত্বটাকে বুঝাতে পারতেছি আপনাদেরকে? আমার ভাইয়েরা এখন যাব হাদিসে পাকের দিকে।
قال رسول الله صلى الله عليه وسلم
اذا دخل رمضان فتحت ابواب السماء
وفي روايه فتحت ابواب الرحمن وفي روايه فتحت ابواب الجنان والسلسله الشياطين আমার ভাইরা
আল্লাহর নবী বলেন, উম্মত পবিত্র রমজান শরীফের চাঁদ যখন তোমাদের কাছে প্রবেশ করে,
তোমাদের কাছে তো সীমানে রমজান শরীফের চাঁদ যখন উদয় হয়, রমজান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলমিনের
সমস্ত রহমতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমি এখন হাদিসি পাকে আসলাম কোরআন শরীফ থেকে,
অনেক লম্বা আলোচনা বলতে চেয়েছিলাম যে আমার রসুল হাদিসে পাক বলছেন পবিত্র রমজান মাস এমন একটা মাস, রমজান শরীফ যখন তোমাদের কাছে তশরিফানে অর্থাৎ রমজান শরীফের চাঁদ যখন উদয় হয় উম্মাহ শুনো মহান রব্বুল আলামিনের সমস্ত রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আরেক হাদিস মোতাবেক জান্নাতের দরওয়াজা গুলো খুলে দেওয়া হয়, আরেক হাদিস মোতাবেক রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়াবুল লাকাব আবওয়াব আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা গুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে চিকন দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূলত এই হাদিস পবিত্র মাহে রমজানের গুরুত্ব, পবিত্র মাহে রমজান, আল্লাহ কোরআনে বলছেন রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার নবী হাদিস বলছেন উম্মত যখন রমজান শরীফের চাঁদ যখন উদয় হয় সমস্ত রহমতের দরওয়াজা গুলো একসাথে খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, বরকতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জাহান্নামের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়, শয়তানদেরকে ছিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়। আমরা তো রমজানকে কেন্দ্র করে মার্কেটিং এ ব্যস্ত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রত্যেক রমজান শরীফে আল্লাহু আকবর কবিরা, প্রত্যেক রমজানে ষাট খতম কোরআন শরীফ পড়তেন, ষাট খতম। আল্লাহ আল্লাহ আল্লাহ, রমজানের সাথে কোরআনে পাকের গভীর সম্পর্ক। হাদিসে পাক করলে দেখা যায়, হাদিসে পাক করলে দেখা যায় রমজান আসলে জিবরিল নবীর কাছে চলে আসতেন কোরআনে পাকের দর করার জন্য। এমন আরে রহমতের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজা খোলা, বরকতের দরওয়াজা খোলা, জাহান্নামের তালা মারা, বড় বড় শয়তান থেকে শিকল দ্বারা আবদ্ধ। হ্যাঁ, একটা প্রশ্ন আসবে, হুজুর শয়তানদেরকে যদি শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাহলে মানুষ রোজা ভঙ্গ করে কিভাবে? হয়তো এই ধরনের কিছু প্রশ্ন মানুষের দেমাগের মধ্যে আসতে পারে। আর রমজান মাসে দুষ্টমিও কম হয় না, আর মানুষ গালাগালি মন্দ কথা অনেক বেশি বলে রমজানে, কথায় কথায় ঝগড়া। হুজুর শয়তানকে যদি বেঁধে রাখা হয় তাহলে মানুষ এ দুষ্টামি করে কিভাবে? আসলে হায় হায় হায়, এগারো মাস যদি শয়তান আপনার শরীরে এমন প্রভাব বিস্তার করল, এগারো মাস শয়তান যদি আপনার মধ্যে, শয়তানের ক্ষমতা কতটুকু? রসুল পাক বলছেন ইয়াজিরি মজরি আদম, যেসব হাতের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, মানুষের যে সমস্ত শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়, শয়তানকে মানুষের রোগে রোগে হাতার শক্তি দিয়েছেন আল্লাহ। কথা বুঝতে পারছেন আমার ভেরা? এগারো মাস যদি আপনি শয়তানকে সুযোগ দেন, আসার যদি সুযোগ দেন, কই আপনি টেস্টেক পার করেন না, শয়তান তার আবার যে দোয়া দরুদ আছে, যে ইসিম, আপনি কি এগুলো তেলাবাদ করেন? এক নম্বর ইস্তেগফার যখন করেন কমসে কমের মধ্যে, মানে এক ডেলি কমসে কমের মধ্যে 70 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার করলে শয়তান কি পালিয়ে যায়। আপনারা শুনেছেন শয়তান তার আবার বড় এতেম লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু তাই হাদিসে পাক করলে দেখা যায় আল্লাহর নবী বলেন মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে করে মুয়াজ্জিন যখন আজান দেয় লাহু দুরাক, আমার নবী বলেন মুয়াজ্জিনের আজান ইবলিসের জন্য বড় এটেম্বুম। ইবলিস এমন দৌড় দেয়, ইবলিস এমন পালিয়ে যায়, দৌড়তে 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 নাকি ইবলিসের পিছন থেকে বাতাস ছুটে যায়। তাহলে
ইবলিশ শয়তানকে তাড়াবার ইসিম আমাদের কাছে আছে না? কথা বলেন না কেন? আপনি কি ডেলি এই ইসিমগুলি তেলাবাত করেন? তা সত্ত্বেও নামাজের পর ইসিমগুলি তেলাবাত করেন? যখন আপনি ইসিমগুলি তেলাবাত করবেন না, তখন ইবলিশ আপনার ভিতরে প্রভাব বিস্তার করার একটা কি পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে। তো এগারো মাস যখন আপনার মধ্যে এমন প্রভাব বিস্তার করলো, আর এগারো মাস আর এক মাস আপনাকে দুকা না দিলেও ওই আগের এগারো মাসের প্রভাবে এ মাসের পর্যন্ত মানুষ অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা ভাইরা? কথাটা বুঝেছেন নাকি আপনারা? এখন শয়তান খান্নাস, আল্লাহর কোরআনে বলেন শয়তান দুই প্রকার,
আল্লাযী ইউয়াসউসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস।
যে খান্নাস মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। ওরা দুই জাতি, এক জাতি হচ্ছে জিন, আর এক জাতি হচ্ছে মানুষ। তো আল্লাহ হাদিসের মধ্যে যে রমজান শরীফের চাঁদে হলে যে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, এগুলো তো জিন শয়তান বাবা, মানুষ শয়তান না। আর যারা এত বড় রমজানের মতো মাস পেয়ে শয়তানি করে দুষ্টামি করে, তাহলে বুঝবেন, আপনি বুঝে নেবেন, ওরা আকৃতিতে যদি বা মানুষ হয়, কিন্তু স্বভাবগতভাবে ওরা কোন দলে? আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায় বাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত পঞ্জাগানা নামাজ, জুমার নামাজ, রমজান শরীফের নামাজ, রোজা, এগুলো মধ্যকালীন সময়ের মধ্যে যতগুলো গুনাহে ছোট ছোট গুনাহ হয়, এই পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ, রমজানের রোজা নামাজ, ওই গুনাহে সগীরা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে এক সপ্তাহ, আমার নবী বলেন ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে অপর জুমা, পাঁচ ওয়াক্ত নামাজ গুনাহে সগীরা কাফফারা হয়ে যাওয়ার পরেও এক সপ্তাহের মধ্যে যদি আরো গুনাহ সগীরা থেকে যায়, জুমার নামাজ হয়ে গুনাহে সগীরা কাফফারা হয়ে যায়। এইভাবে গোটা মাস নয়, গোটা বছর। আমার নবী বলেন ওয়ারমদানু ইলা রমদানা, পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ মধ্যকালীন সময়ে গুনাহে সগীরা কাফফারা হয়ে যাওয়ার পরেও গোটা বছর নজুদার গুনাহ সগীরা থেকে যায়, রমজান শরীফের রোজা এবং নামাজ এই গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেদিন পবিত্র মাহে রমজানুল মুবারকের চাঁদ যখন উদয় হয়, রমজান শরীফের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের আরশ আজমের নিচ থেকে একটা মধুর বাতাস প্রবাহিত হয়। বাবা, একটা মধুর বাতাস প্রবাহিত হয় মহান রব্বুল আলামিনের আরশ আজমের নিচ থেকে। এই বাতাস বের হয়ে যখন জান্নাতি যায়, জান্নাতের ভিতর ঢুকে, জান্নাতের মধ্যে অনেক বাগান আছে না, অনেক ফুলের বাগান, রঙ বেরঙের ফুলের বাগান, ওই রহমতের বাতাস যখন জান্নাতে প্রবেশ করে জান্নাতের ফুলের গাছের সাথে যখন ধাক্কা লাগে, তখন একটা মধুর একটা সুর বের হয়। মধুর একটা যখন সুর বের হয়, একদিক দিয়ে ফুলের সুগন্ধি, আর একদিক দিয়ে মধুর সুর, এ সুরের বেহেস্তের হুর গেলমান যারা আছে, বেহেস্তের যারা হুর আছে, ওরা সুরের নাচতে 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 জান্নাতের গেটের মধ্যে আছে। জান্নাতের গেটের মধ্যে যিনি দারোয়ান আছে, ওনার নাম রিদওয়ান। রিদওয়ান ফেরেশতার কাছে জিজ্ঞাসা করে, এই রিদওয়ান, এই মধুর বাতাস কোত্থেকে বের হচ্ছে? মধুর বাতাস এবং মধুর সুর কোত্থেকে, কিভাবে? তখন রিদওয়ান উত্তর দেয়, তোমরা জানো না, রমজান শরীফের চাঁদ উদয় হয়েছে রব্বুল আলমিনের আরশ আজমের নিচ থেকে, এই মধুর বাতাস বের হয়েছে,
এই কথা বলার সাথে সাথে বেহেস্তের হুল সবাই আল্লাহর দরবার হাত উঠায় ফরিয়াদ করে, আয় আল্লাহ পবিত্র মাহে রমজানের মতো মাস পেয়ে তোমার যে সমস্ত বান্দারা তোমার প্রেমে রোজা রাখবে ওদেরকে আমাদের স্বামী হিসেবে দান করো। এভাবে হাদিসে পাকের একটার পর একটা একটা হাদিস যদি বয়ান হয়, মাস যাবে, বছর যাবে, হায়াত যাবে, কিসের হবে না? আমি আপনাদেরকে বলবো, কোরআনে পাক নাজিল করা হয়েছে রমজান শরীফে সত্য, কিন্তু গোটা 30 দিনে কোরআন নাজিল করা হয়নি, এক রাতের মধ্যেই 30 বার কোরআন আল্লাহ নাজিল করেছেন। এখন বলবো রাত কোনটা, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহরিন তানাজ্জালুল মালায়িকা ইলা আখিরিল আয়াত। কোরআন পাকের মধ্যে একটা সূরা রয়েছে যার নাম সূরাতুল কদর, আবার কোরআন পাক রিচার্জ করলে দেখবেন আরেকটা সূরা আছে সূরাতুল দুখান, ওখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি দুনো আয়ার সামনে নিয়ে আলোচনা করব। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সে কোরআন নাজল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ, এতক্ষণ যাবত যে আলোচনা এটা মাসের আলোচনা, চাঁদের আলোচনা, আর এখন আলোচনা হবে এটা কি দিনে নাজিল করা হয়েছে না রাত্রে নাজিল করা হয়েছে এবং কোন রাত। মহান রব্বুল আলামিন সূরাতুল দুখানের মধ্যে বলছেন নিশ্চয় সে কোরআন আমি নাজিল করেছি অত্যন্ত বরকতময় রজনীতে। আর বরকতময় রাত বলতে আমরা কি বুঝলাম? তাফসিরে যারা লাইন দেখলাম, এক নম্বর তাফসির ওহিয়া লাইলাতুল কদর, দ্বিতীয় নম্বর তাফসির ওহিয়া লাইলাতুম মিন নিসফি মিন শাবান। তাহলে কদর নামক একটা রাত আছে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না। আমি আগে বলছিলাম রমজানের মতো মাস পেয়েছি আমরা, আবার লাইলাতুল কদরের মতো রাত পেয়েছি। এই কথা বলার পর আমার আল্লাহ বলেন রাসূল ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী লাইলাতুল কদর কোন রাত, কোন ধরনের রাত আপনি কি জানেন? দেখুন আল্লাহ নিজে বলে নিজে প্রশ্ন করছেন, আমি সে কোরআন নাজিল করেছি কদরের রাত্রে। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে রমজান শরীফে এবং রাত্রে, আর রাত ছিল বরকতময় অথবা লাইলাতুল কদর। আমি কদরের রাত্রে তো কোরআন নাজিল করেছি, আল্লাহ নিজে লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কেমন রাত, কোন রাত? আমার রাসূল হা না কিছুই বলছেন না, আল্লাহ নিজেই জিজ্ঞাস করে নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদরের রাত এমন এক রাত যে রাতটা উত্তম, মিন আলফি শাহরিন হাজার মাসের চেয়ে। লাইলাতুল কদর এমন রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, রসুল যে কদরের রাত্রি আমি কোরআন নাজিল করাচ্ছি সেটা কেমন রাত জানেন? সেটা এমন একটা রাত, ওই একটা রাত হাজার মাসের চেয়েও অনেক উত্তম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। একটি মাত্র রাত, রাত একটা, কিন্তু হাজার মাসের চেয়েও কথা বলেন না। হাজার মাস বলতে কয় বছর হয় হিসাব করেছেন? মনে হয় 82 বছর হবে। 82 বছর কয় মাস? একটি রাত যদি 82 বছর 4 মাস চেয়ে আরো উত্তম, খায়রুন ইসমে তাফজিল, অনেক বেশি মানে অনেক বেশি, কত বেশি তার সীমারেখা নাই। আল্লাহ বলেন হে রাসূল, লাইলাতুল কদর, কদর রাত এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়েও অনেক উত্তম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি অনেক স্টাডি করেছি, ব্যাপার কি আসলে আমাদের হায়াত হলো কম, সময় কম, এবাদত কম, মূল্য কিন্তু নামাতে যাবে, মূল্য কত দেখেন। একদিক দিয়ে আমরা নামাজ পড়তেছি পাঁচক্ত, কিন্তু ভাইজান নামাজ পাঁচক্ত আদায় করতেছি সওয়াব কত? ডবল। কয় ডবল? 10 ডবল। আসলে আমরা বড় ভাগ্যবান, আমাদের মতো ভাগ্যবান ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে নাই। আমরা ইমামুল আমদের উম্মত হওয়ার সৌভাগ্যে আমরা এসবগুলো পাচ্ছি সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করবেন পাঁচক্ত, আমি নামাজ আদায় করব পাঁচক্ত, আল্লাহ সওয়াব দেবেন 50 অক্ত নামাজের। আমার ভাইয়েরা, আমি তো শুধু সওয়াবের গুরুত্ব বোঝাচ্ছি, কিন্তু যারা আমার নবীর উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়, এই মশলা যারা বুঝে ওরা কিন্তু ইবাদত করতে থাকে, ওরা সওয়াবের দিকে তাদের কোনো দৃষ্টি থাকে না। সওয়াবের দিকে তাদের কোনো, কেন যারা, আরে জান্নাত তো আমার রসুল বন্টন করবেন, কথা বলেন না কেন? জান্নাত বন্টন করবে কে? আমার রসুল। আল্লাহর কোরআনে কি বলেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আছারিস সুজুদ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছে ওদের পরিচয়, নবী এবং নবীর বাহিনীর পরিচয় কি? আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, ওরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, ওরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, ওরা আপন জনের ব্যাপারে অত্যন্ত কোমল, একটা চিহ্ন। দ্বিতীয় নম্বর চিহ্ন, তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজিদা অবস্থায়, আপনি তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, সাজিদা অবস্থায়, ওরা রুকু করবে, সিজদা করবে, রুকু সিজদার মাধ্যমে ওরা কি মন মানসিকতা নিয়ে রুকু করবে জানো? আল্লাহ কোরআনে বলছেন ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ওরা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর দয়া এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছেন। তাদেরকে দেখবেন রুকু অবস্থায়, তাদেরকে দেখবেন সিজদা অবস্থায়, ওরা রুকু সিজদার মাধ্যমে রুকুসিটার মাধ্যমে আল্লাহর দয়া এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছেন। এক কথায় আল্লাহকে রাজি করার জন্য, যেমন আমার নবী বল আল্লাহ বলেন আর আয়াতের মধ্যে
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
الله বলেন রাসূল আপনি তাদেরকে বলে দেন নিচ্চ আমি নবীর নামাজ আমি নবীর কুরবানি আমি নবীর জীবন আমি নবীর ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমি বুঝাতে চেয়েছিলাম আমরা তো অনেক মানুষ এবাদত করি সওয়াব পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য, কিন্তু আমার রাসূল নামাজ পড়েন, আউলিয়া কেরাম নামাজ পড়েন, আল্লাহর নেককার বান্দারা নামাজ পড়েন, সওয়াবের আশা নিয়ে নয় জান্নাতের আশায় নয়, এন তাদের নিয়ত থাকে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি,
মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি। আল্লাহ তোকে রাজি করার জন্য নামাজ করতেছি, তোকে রাজি করার জন্য হজ করতেছি, তোকে রাজি করার জন্য যাকাত দিচ্ছি, তোকে রাজি করার জন্য রোজা রাখছি, ইফতার করছি, যা ধর্ম কর্ম করছি, আল্লাহ তোকে রাজি করার জন্য। কারণ ওরাই চালাক এই মাসলাটা আল্লাহর একজন আল্লামা আল্লাহর একজন ওলি বিখ্যাত মুহাদ্দিস মুফতি মুফাসসির আল্লামা জালালউদ্দিন রুমি, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, উনি মাসলাটা এভাবে বুঝিয়েছেন মসনবি শরীফে কাব্য আকারে ফারসি ভাষায়, আমি আমার ভাষায় এমনি বলে দিচ্ছি আপনাদেরকে। একজন বাদশাহ এলান করে দিল, পাবলিসিটি করে দিল, আগামীকাল সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দরবার ফ্রি, আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দরবার একেবারে ফ্রি, যারা যা চাইবে, কথা বলেন না কেন, যারা যা চাইবে তাই দেব। আচ্ছা, এই ধরনের একটা সংবাদ যদি প্রচারিত হয় রাষ্ট্রের মধ্যে মানুষ থাকবে, সবাই লাইন ধরেছে, ওরে মানুষের উপর মানুষ, কারণ বাদশার এলান যে যা চাইবে তাই দেবে। আচ্ছা, লাইন ধরেছে, সবাই লাইন ধরে নিয়ে যাচ্ছে, কে আবার আমার 10,000 টাকা লাগবে, কে আবার আমাকে 20,000 টাকা লাগবে, কে আবার আমার জায়গা লাগবে, কে আবার আমার চাকরি লাগবে, কে আবার আমার চাকরির প্রমোশন লাগবে, কে আবার আমার অমুক মালের লাইসেন্স লাগবে, যে যা চায় তা দিচ্ছে। লাস্টে দেখতেছে বাদশাহের দরবারের একজন দাসী ছিল, কালো রঙের একজন মহিলা, সে কিন্তু বাদশার পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওইদিকে বাদশার চক্ষু গেল, দৃষ্টি গেল, এই থুর মতো মুরুক্ক বিয়াকন আমার রাষ্ট্রের মধ্যে কোন মানুষ থাকতে পারে না, আরে আমি এলান করে দিয়েছি, পাবলিসিটি করে দিয়েছি, আমার দরবার খোলা আজ থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ লাইন ধরে নিয়ে যাচ্ছে, আর তুই বেকুব তুই আমার পিছনে দাঁড়িয়ে আছিস। ওই মহিলা অত্যন্ত শান্ত ভাবে উত্তর দেব, বাদশার চাপ না, আমি বেকুব না, আমি বেকুব না, আরে তুমি বেকুব না, আর কথা বলছো বেকুব না, সবাই সব সব নিয়ে যাচ্ছে তুমি পিছনে দাঁড়িয়ে আছো। এই মহিলা গবেষণা করলো, আমি যদি বাদশার কাছে 1,00,000 টাকা চাই তো কয়দিন থাকবে, আমাকে 1,00,000 পর আবার 1,00,000 তো দিবে না, আমি যদি জায়গা সাথে জায়গা দিতে পাবো, কিন্তু যদি আমি বাদশাকে আমি আমার স্বামী হিসেবে যদি গ্রহণ করতে পারি, তুমি গোটা বাদশাহ না না সুবহানাল্লাহ বলেন না। এই ধরনের কিছু বান্দা আছে না, এই ধরনের বান্দাদের মধ্যে একজন বান্দা হুজুর সাইয়েদিনা ওয়ালিকুল সম্রাট গোসপাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘোষণা দিয়েছেন বেলাদুল্লাহ হে মুলকি রাজ্য, আমি আব্দুল কাদের রাজ্য, কদরের রাত এমন এক রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। একটি মাত্র রাত যদি হাজার মাসের চেয়ে উত্তম হয়, হাজার মাসের
হাজার মাস বলতে 82 বছর 4 মাস হয়। আমাদের অনেক মানুষের বয়স তো 82 বছর হয়ে তোমরা পাবো না। আমার আল্লাহ কি করেছেন, আমার রাসূলের উসিরায় একটি রাত ইবাদত করব, একটি রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ 82 বছর 4 মাসের চেয়ে আরো অনেক সময়ের আল্লাহ সওয়াব দান করবেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই না বাবা, শুধু তাই না,
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
সুবহানাল্লাহ, আল্লাহ বলেন
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইযনি রাব্বিহিম, ওই রাত্রে অনেক ফেরেশতা জমিনের মধ্যে অবতীর্ণ হন, অনেক ফেরেশতা আসেন,
অনেক ফেরেশতা আর কি, ওয়ার রূহ এবং রূহ নামক ফেরেশতা।
আপনারা কি ভালো করে শুনছেন,
ওই রাতের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অসংখ্য ফেরেশতা
এই জমিনের মধ্যে আসেন। সুবহানাল্লাহ, কিরে বাবা, ওই দিন আসমানের চেয়ে জমিনের দাম বেশি হয়ে যায়, কারণ লাইলাতুল কদর আসমানে নাই, লাইলাতুল কদর আসমানে নাই, আসমানওয়ালাদের জন্য লাইলাতুল কদর নাই, আমরা যারা জমিনে আছি আমাদের জন্য আসে লাইলাতুল কদর। আমার ভাইরা, অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে আসেন, আর ওয়ার রূহ এবং রূহ আসেন। আয়াতের তাফসীরে দেখলাম রোমানি রুহুল আমিন জিবরিল আলাইহিস সালাম,
ইমামুল মালায়েকা ফেরেশতাদেরকে ইমাম সরদার জিবরিল ইসলাম।
আয়াতের অর্থ দাঁড়াবে জিবরিল ইসলামের নেতৃত্বে, জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা ওই রাত্রে আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে তশরিফ আনেন।
কোন ফেরেশতা জানেন, আয়াতের তাফসীর দেখলাম যেই ফেরেশতা, অসংখ্য ফেরেশতা কদর রাত্রে জমিনে আসেন,
এরা জীবনে কোনদিন জমিন দেখেন নাই। এখানে রহস্যটা কি, তাফসীরে কবির শরীফের মধ্যে
ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের মধ্যে রেওয়ায়েত নকল করেন,
আমার ভাইয়েরা, ফেরেশতারা নাকি লাইলাতুল কদর সম্পর্কে নয় আমার নবীর উম্মতের আমলনামা দেখতে চেয়েছেন। আল্লাহ আমাদেরকে তুমি দয়া করে উম্মতে মুহাম্মাদের আমলনামাটা একটু দেখাও। একটি রাতের ইবাদতের সওয়াব দেখে ফেরেশতারা বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদের এত বড় গুরুত্ব, এত বড় পাওয়ার, এত বড় পজিশন, একটি রাতের ইবাদতের এতগুলো সওয়াব তাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহ সওয়াব তো দেখলাম, আল্লাহ আমরা একটু জানতে চাই এই নবীর উম্মতের গুনাহের খাতাটা দেখতে চাই।
আমার আল্লাহ ফেরেশতাদের সামনে লয়ে মাহফুজ ওপেনিং করেন, এই ফেরেশতা তোমরা আমার মাহবুব নবীর উম্মতের আমলনামা দেখো, সওয়াবের সওয়াবের খাতা দেখো। তখন ওরা যখন উম্মতে মুহাম্মাদের সওয়াব দেখে আবার আরজি করেন আল্লাহ তুম এই নবী উম্মতের গুনাহ এরা যে অপরাধ করে অপরাধের খাতাটা একটু দেখাও না আল্লাহ। যখন অপরাধের আমাদের গুনার খাতা দেখার জন্যে ওরা যখন প্রার্থনা করে তখন বলে লোহে মাহফুজের মধ্যে পর্দা পড়ে যা,
লোহে মাহফুজের মধ্যে পর্দা পড়ে যায়, তখন উম্মতে মুহাম্মাদের গুনাহ ওরা আর চোখে দেখে না, তখন ওরা পাগলের মত হয়ে যায়।
আল্লাহ আমাদের ইচ্ছা হয় ওই নবীর উম্মতদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, একটি করাতের মর্যাদা যত বড় এই রাতকে মূল্যায়ন করে কারা আল্লাহর ইবাদত করতেছে, কারা নামাজ পড়তেছে, কারা কোরআন তেলাওয়াত করতেছে, কারা কবরস্থানে গিয়ে জিয়ারত করতেছে, যারা কারা দরুদ শরীফ পড়তেছে, কারা আল্লাহর দরবারে দুই হাত উঠে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আমরা একটু তাদেরকে দেখব, তাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহর অনুমতি পেয়ে জিব্রিলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা ওই রাতের মধ্যে জমিনে তসবিহ বানেন,
মিন কুল্লি আমরিন সালাম। ওই রাত্রে অশান্তি বলতে কিছুই নাই, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এই সিস্টেম কতক্ষণ থাকবে? আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন,
ফজর হওয়ার আগ পর্যন্ত এ সারা রাত এই সিস্টেম চলতে থাকে। আমার ভাইরা, এমন একটা রাত আসতেছে আমাদের সামনে, ঠিক কিনা?
এই হলো কোরআন শরীফের আয়াত। আমার আয়াতের তাফসীরে গেলাম, দেখিল লাইলাতুল কদর কোনটা, কোথায় গেলে কোন রাত লাইলাতুল কদর,
হাদিসে পাক খুলে দেখলাম। আমার নবী বলেন, উম্মত রে, কদরের রাত তোমরা রমজান শরীফের লাস্টের যে দশ দিন, রমজান শরীফের লাস্টের দশ দিন, শেষ দশ দিনের মধ্যে যেগুলো বেজোড়া রাত আছে, তোমরা ওই বেজোড়া রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো।
এই অনুযায়ী লাইলাতুল কদর গত রাত একটা চলে গেছে, বাকি আছে আরো কয়েকটা রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, আরো কয়েকটা বেজোড়া রাত রয়ে গেছে।
কিন্তু আমার ভাইরা, আমাদের জন্য একটা সহজ করে দিলেন ইমাম, আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা। সবাই বলুন রহমতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে এলমের সমুদ্র দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন এলম দিয়েছেন, উনি অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে রমজান শরীফের আখেরি দশ দিনের বেজোড়া যে রাত আছে, তৎমধ্যে 27 তারিখের রাতের মধ্যে হচ্ছে লাইলাতুল কদর।
হুজুর, আপনি কিভাবে বের করলেন? উনি তো জ্ঞানের সাগর, উনি তো বিদ্যার সাগর, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি,
উনি বললেন লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর আছে। কয়টা? লাইলাতুল কদর লিখতে 9টা শব্দ, আর এই সূরার মধ্যে লাইলাতুল কদর 3 বার উল্লেখ করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আরেকবার, লাইলাতুল কদরি খায়রুম আরেকবার। তাহলে লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর আছে, আর এই সূরার মধ্যে লাইলাতুল কদর 3 বার উল্লেখ করা হয়েছে, তাহলে কত হয়? 3 × 27। এই জন্য ইমাম আযম আবু হানিফা আমাদের জন্য সহজ করে দিলেন যে ও আমার মাযহাবের মুক্তাদীরা, ও আমার মুক্তাদীরা, শোনো শোনো, লাইলাতুল কদর হচ্ছে রমজান শরীফের লাস্টের 10 দিন, 27 তারিখ রাত্রে। সুবহানাল্লাহ,
একেবারে নির্ধারণ করে দিয়েছেন 27 তারিখ রাত্রে লাইলাতুল কদর।
কিন্তু ভাইজান, একটি রাত ইবাদত করলে, যে আমি ইবাদত করে আপনি ইবাদত করেন, হাজার মাসের চেয়েও উত্তম, যেখানে বলা হয়েছে একেবারে সুযোগ না। যাই হোক, যেগুলো আছে এগুলোকে যেন আল্লাহ আদ্রাস করে যারা ভালো কাজ করতে পারে, অন্তর্ত সরল ওনার জন্য দোয়া করবেন। আমরা যারা আসছি আমরা সবার জন্য একটু দোয়া করবেন।
على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك
إني كنت من الظالمين. اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك. اللهم اغفر لنا ذنوبنا وذنوب آبائنا أمهاتنا وجداتنا وخالاتنا وعماتنا وبناتنا وذنوب سائر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. نسأل الله لنا ولكم العافية. ربنا تقبلنا تقبل دعانا ونداء استغاثنا كما تقبلت من عباد الصالحين. أي الله আয় আল্লাহ খুশি রমজান চলে গেল, ইফতারের সময় আল্লাহ তোমার বান্দারা রোজা, আমরা সবাই রোজা রেখেছি আল্লাহ, সবাই রোজা রেখে আল্লাহ ভিক্ষার দুটো হাত তোমার দরবারে উঠাই দিয়েছে। আয় আল্লাহ আমার ভাই ইসহাক সাহেব, ইসহাকের পরিবার, ছেলে সন্তান ইসহাকের পরিবারের পক্ষ থেকে আজকের এই নূরানি মাহফিল কবুল কর। আমরা যারা মাহফিলে অংশগ্রহণ করেছি আমাদের পক্ষ থেকে মাহফিল কবুল কর। আল্লাহ সংখ্যক পর্দা নসীন মাবন পর্দার আলে বসে বসে ভিক্ষার হাত উঠেছে, তার পক্ষ থেকে মাহফিল কবুল। আল্লাহ গুনার বুঝা কাঁধে এবং মাথায় নিয়ে আল্লাহ তোমার নবী বলেছেন যে কয়েকটি অর্থের মধ্যে দোয়া কবুল, তন্মধ্যে একটা ইফতারের সময় দোয়া কবুল। আল্লাহ গুনার বুঝা কাঁধে এবং মাথায় নিয়ে ভিক্ষার হাত উঠালাম আল্লাহ, আল্লাহ তুমি আমাদের অতি জীবনের গুনাহ মাফ করে দাও, আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও, দাদাদের গুনাহ মাফ করে দাও, নানির গুনাহ মাফ করে দাও, আল্লাহ শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও, স্ত্রী পুত্রের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার ভাই সব অনেক টাকা খরচ করে মাহফিল প্রত্যেক বছর করেন, অনেক ইফতারের ব্যবস্থা করেছেন, আল্লাহ এগুলো সওয়াব, শুরু থেকে পর্যন্ত যত কোরআন সুন্নাহ বয়ান হয়েছে এগুলো সওয়াব, দয়া করে শোনান মদিনায় পৌঁছে দাও। নবীর আহলে বাইত ত্রিদমাস মে রমজান রোজায় পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কিরাম, তাবেইন, তাবে তাবেইন, মুহাদ্দিসিন ও মুফাসসিরিন, সমগ্রামলে কামদের দরবার দরবার পৌঁছে দাও, সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমার ভাই ইসহাকের আব্বা উনি তো কবরস্থানে চলে গেছে, ওনার একজন বড় ছেলে সেও কবরস্থানে চলে গেছে। আজকের মাহফিলের সওয়াব বাবা এবং মহব্বতের ছেলে রোগের মধ্যে পৌঁছে, আল্লাহ তার মা চল যারা মা বাপ যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে পুরে পৌঁছে দাও। আমাদের আব্বা আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য কবরস্থানে চলে গেছে, আল্লাহ মাকে মহব্বত করতো মোহাম্মদ সালমান ঢাকা, মা এবং ছেলে দুই ঘন্টার ব্যবধানে একদিনে চলে গেছে আল্লাহ, আজকের সওয়াব তাদের কবর কবরে পৌঁছে দাও। আল্লাহ সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবরকে মাফ করে কবরকে বেস্তের বাগান। আল্লাহ জানি না কার কাছে কোন সময় মালিকুল মত এসে যা, আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও, কর্তার তালে মুক্ত করে দাও, বেকার তালে কাজের সন্ধান দাও, রাওলা দি তালে নেকর আওলা দান করো, চাকরি তালে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, আল্লাহ ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো, আমাদের ছাত্র সেনা স্থায়ী বনকে কবুল করো, জীবনকে কবুল করে নাও, সর্বস্তরের সৈন্য জনতাকে কবুল করে নাও। আখরি বারিয়াত আল্লাহ ইব্রাহিম ইসাকের ছেলে মোহাম্মদ ইব্রাহিম আয় আল্লাহ তাদের তাদের বিবাহ শাদী হয়েছে, আল্লাহ তুমি যেভাবে রেখেছো আল্লাহ তাদের বিবাহ শাদী হয়েছে, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখীময় করো। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি সর্বশক্তিমান, তুমি চাইলে একজন গরিব মানুষকে বড় পয়সাওয়ালার সাথে আত্মীয়তা করে দিতে পারো,
আল্লাহ এটাই তো তোমার সত্যি, আল্লাহ এটাই তোমার সত্যি। আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখীময় করো, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখীময় করো, তাদের নেককার ছেলে সন্তান দান করো, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দাও, সারা বিশ্বের মোমেন মুসলমানদেরকে ইবাদত করো, ষড়যন্ত্রে মুসলমানদেরকে রক্ষা করো। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا مولانا محمد بعد الجود والكرم وآل وصحبه وسلم بحق لا اله الا الله.